দাও ইখলাস এমন মোরে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله نويت سنة الاعتكاف নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আসুন আমরা আজকের বয়ানের শুরুতে আল্লাহর প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করার ফজিলত বরকত সম্পর্কে আমরা জানব। হাদিসের কিতাব আল ফিরদাউসুল আখবারের দ্বিতীয় খণ্ড 8210 নম্বর হাদিসে মোবারকা আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি প্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার উপর অধিকারে দুরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম, ভালো নিয়ত ব্যতীত সওয়াব পাওয়া যায় না। আমরা যে ইবাদত করি, যে নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, জিকির করি, দুরুদ শরীফ পাঠ করি, যাই নেক আমল করি, আমরা যদি চাই ওই নেক আমলগুলো মহান রব্বুল আলামিনের দরবারে সঠিক পদ্ধতিতে কবুল হোক, তাহলে ওই আমলদার ব্যক্তির প্রথম নাম্বার করণীয় হচ্ছে ওই আমলটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? যদি আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কোনো আমল করা হয়, ওই আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আসুন আমরা আজকে বয়ানের যা আলোচনা আমরা শুনব, এই আলোচনা শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করি, নিয়তকে সামিল করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা বয়ান শ্রবণ করব। যা আজকের বয়ান থেকে আমরা শুনব, স্মরণ রাখব, স্মরণ রাখার পরে আমরা আজকের আলোচনা আমল করার আমরা চেষ্টা করব। হযরতে সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বড়ই একজন মুত্তাকি আল্লাহওয়ালা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন ওলি ছিলেন। আর মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় তিনি বয়ান করতেন, নসিহত করতেন মানুষদেরকে। তো মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার যখন তিনি কোনো একটি স্থানের মধ্যে বয়ান করলেন, ওই বয়ানের মধ্যে তিনি ঘোষণা করলেন, যেই ব্যক্তি এই অসহায় ব্যক্তিকে 4 দিরহাম দান করবে, তা আমি মনসুর বিন আম্মার তাকে 4টি দোয়া দেব। সেই স্থান দিয়ে একজন গোলাম যাচ্ছিল। গোলাম বলা হয় তৎকালীন যারা প্রভাবশালী ছিল, অর্থাৎ যারা জমিদার প্রকৃতির লোক ছিল, তো তাদের কাজের জন্য অর্থের বিনিময়ে যে লোক রাখা হতো তাদেরকে গোলাম বলা হয়। ওই গোলাম সে রাস্তা দিয়ে যাওয়ার সময় মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই কথা শুনে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি রাজি হয়ে গেলেন যে আমার কাছে 4টি দিরহাম রয়েছে, ওই 4টি দিরহাম আমি এই অসহায় ব্যক্তিকে আমি দান করে দেব। মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা অনুযায়ী ওই গোলাম 4টি দিরহাম প্রদান করলেন, দান করলেন। দান করার পরে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বললেন, তোমার যে 4টি দোয়া, ওই দোয়াগুলো কি আমাকে বলো, আমি তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে 4টা দোয়া করব। ওই গোলাম বলতে লাগলো, আমার ফার্স্ট প্রথম নাম্বার দোয়া হলো, আমি যাতে করে আমার মালিকের গোলামি থেকে মুক্ত হয়ে যাই। নাম্বার দুই আমার দোয়া হলো, আমি যা প্রদান করলাম 4 দিরহাম যেটা প্রদান করলাম, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় আমাকে দিয়ে দেয়। তিন নাম্বার হলো যে আমার যে মালিক, আমি যার গোলামিতে রয়েছি, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেদায়ত দান করে, সে যাতে করে তওবা করে নেয়। আমার 4 নাম্বার দোয়া হচ্ছে, আপনি দোয়া করবেন মহান রব্বুল আলামিন, যাতে আমাকে, আমার মালিককে, আপনাকে এবং ওই মেহফিলের মধ্যে যারা রয়েছে সকলকে যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কয়টি দোয়া? 4টি দোয়া। মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি দোয়া করলেন, এ দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হয়ে গেল। মনসুর বিন আম্মার তিনি আল্লাহর ওলি, ওই গোলাম তার আকীদা, তার বিশ্বাস আল্লাহর ওলির কাছে যদি যাওয়া হয়, আল্লাহর ওলিরা যদি কারো পক্ষে যদি হাত ওঠায়, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবে। এই বিশ্বাসটা পূর্বের মুসলমানদের মধ্যে ছিল, এখনও মুসলমানদের মধ্যে আছে, ঠিক কি না? এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। আমরা অনেক সময় অনেকের কাছে যাই দোয়ার জন্য, ইমামদের কাছে যাই, আলিমদের কাছে যাই, হুজুরদের কাছে যাই, পীর সাহেবদের কাছে আমরা দোয়ার জন্য আমরা যাই, বলেন হাফেজ, বলেন আলিম, বলেন পীর, বলেন যত বুজুর্গ বলেন, তাদের চেয়েও আল্লাহর কাছে দামি হলো যদি কেউ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলির মর্যাদা এই সমস্ত মানুষের চাইতে আর বেশি। আর তৎকালীন ওই মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একজন সুপরিচিত আল্লাহর ওলি ছিলেন। তা আমরা আল্লাহর ওলিদের কাছে আমরা যাব, ওলিদের কাছে গেলে দোয়া কবুল হয়। আর দোয়া কীভাবে কবুল হলো, যখন ওই গোলাম তার মালিকের কাছে যেতে একটু দেরি হলো, মালিক জিজ্ঞাসা করলো, তোমার দেরি হওয়ার কারণ কি, তোমাকে তো অনেক আগে আমি পাঠিয়েছি, কিন্তু তোমার দেরি কেন হলো? তখন ওই গোলাম তার মালিককে তার ওই ঘটনা, যেখানে ঘটনা ঘটলো মনসুর বিন আম্মারের সাথে, সে ঘটনাগুলো কি করলেন, প্রকাশ করলেন। ওই গোলাম বলল, আমি সেখানে 4 দিরহামের বিনিময়ে আমি 4টা দোয়া নিয়েছি। তো বলল, তোমার 4টা দোয়ার কি ছিল বলে? গোলাম বলতে লাগলো, আমার ফার্স্ট প্রথম নাম্বার দোয়া ছিল, আমি আপনার গোলামি থেকে যাতে করে আমি মুক্ত হয়ে যাই, সাথে সাথে তার মালিক তাকে সেখান থেকে তার গোলামি থেকে মুক্ত করে দিল। বলে, তোমার দ্বিতীয় নাম্বার দোয়া কি ছিল? বলে, মনিব, আমার দ্বিতীয় নাম্বার দোয়া ছিল যাতে করে আমি যে দিরহামটা, 4 দিরহাম প্রদান করলাম, ওই 4 দিরহাম যাতে করে আমি পেয়ে যাই, সাথে সাথে ওই মনিব ওই গোলামকে 4 দিরহামের পরিবর্তে 4,000 দিরহাম প্রদান করলেন। আল্লাহ রাস্তায় দিয়েছে কয় দিরহাম? 4, কিন্তু বিনিময়ে পেয়েছে কত? 4,000 দিরহাম তিনি পেলেন। বলো, তোমার তৃতীয় নাম্বার দোয়া কি ছিল? তৃতীয় নাম্বার দোয়া ছিল যে আমি দোয়া প্রার্থনা করেছি যাতে করে আমার মনিবের তওবা নসিব হয়, আমার মনিব যাতে করে হেদায়ত প্রাপ্ত হয়ে যায়। কেন? তার মালিক যিনি ছিল, মনিব যে ছিল, সে নজওয়ান যুবক ছিল এবং সে সদা সর্বদা মহান রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে সে লিপ্ত থাকতো, খারাপির মধ্যে সে লিপ্ত থাকতো। তাই ওই গোলামের নিয়ত ছিল যাতে করে আল্লাহ তাআলা আমার মনিবের হেদায়ত নসিব করে, আমার মনিব যাতে করে তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। এই কথা বলার সাথে সাথে ওই মনিব বলতে লাগলো, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি আমার জিন্দিগির সমস্ত গুণা থেকে তওবা করলাম। 4 নাম্বার দোয়া হলো, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করিয়েছি যাতে করে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, মনসুর বিন আম্মারকে, ওই মাহফিলের মধ্যে যারা ছিল সকলকে যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দেয়, ক্ষমা করে দেয়। তখন মালিক বলল যে তিনটা আমার দায়িত্বে ছিল, আমি আমার তিনটা দায়িত্ব পালন করলাম, চতুর্থ নাম্বারের দায়িত্ব আমার নয়, যার দায়িত্ব ওই দায়িত্বটা সে রব্বুল আলামিনের হাতে। তো প্রিয় ইসলামী ভাইরা, যখন ওই মনিব ওই রাত্রে যখন শয়ন করলেন, রাত্রে যখন তিনি ঘুমানোর জন্য গেলেন, স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন, স্বপ্নের মধ্যে ওই মনিব একটি আওয়াজ পেলেন, তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে তোমার দায়িত্ব ছিল তিনটা, তুমি তোমার তিনটি দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করেছ, আমি রহমান ও রহিম, আমি দয়ালু আল্লাহ, যেটা আমার দায়িত্ব ছিল আমি আমার দায়িত্বটাকে পূরণ করলাম, আমি তোমাকে তোমার গোলামকে এবং মনসুর বিন আম্মার সহ ওই মাহফিলের সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ইসলামী ভাইয়েরা, যে ঘটনা আমরা আজকের এই বয়ানে আমরা শ্রবণ করলাম, এখানে আমাদের জন্য দুইটি জিনিস আমাদের জন্য শিক্ষণীয়। কয়টি জিনিস? দুটি জিনিস। নাম্বার এক, এক নাম্বার হলো দোয়া। দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা অনেকে দোয়া করতে আমরা অনেকে কৃপণতা করি, আমরা অনেকে নামাজ তো পড়ি, রোজা তো রাখি, হজ তো করি, যাকাত দান সদকা আমরা করি, কিন্তু ওই ইবাদতগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুলিয়তে পৌঁছানোর জন্য যে জিনিসটা আল্লাহ আমাদেরকে বলেছেন কোরআনুল করিমের মধ্যে, যে বান্দা তুমি দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করব, কিন্তু আমরা আজকে দিন দিন আমরা দোয়া থেকে আল্লাহর কাছে চেতে আমাদের লজ্জা লাগে, আমরা মানুষের কাছে ছাই, ছেলে বাবার কাছে ছাই, স্ত্রী তার স্বামীর কাছে ছাই, ভাই তার ভাইয়ের কাছে ছাই, কর্মচারী তার মালিকের কাছে ছাই, এক ভাই তার অপর ভাইয়ের কাছে চেতে লজ্জা লাগে না, কিন্তু বর্তমানে লজ্জা লাগে, বান্দা তার মাওলার কাছে হাত উঠিয়ে পরিয়াদ করে চাইবে, সেখানে কিন্তু আমাদের অনেকের লজ্জা লাগে। তা আমি আপনাদেরকে বলবো, দোয়া আল্লাহর কাছে করব, কিন্তু একটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাধ্যম অবলম্বন, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, এবং আল্লাহর প্রিয় বান্দাদের ওসিলার মাধ্যমে আমরা চাইলে আল্লাহর কাছে আমরা পরিয়াদ করতে পারি। একা একইভাবে আল্লাহর কাছে দোয়া করা যায় ঠিক কিনা? করা যায়। কিন্তু ওই গোলাম তিনি দোয়া করিয়েছে মনসুর বিন আম্মার একজন আল্লাহর ওলির মাধ্যমে কি করিয়েছেন, দোয়া করিয়েছেন। এখানে আমাদের জন্য একটি শিক্ষণীয়, সেটা হচ্ছে আমরা একা একইভাবেও দোয়া করতে পারি, কিন্তু যদি কখনো কোনো একজন আল্লাহর প্রিয় বান্দা যদি আমরা পেয়ে যাই, তাহলে আল্লাহর প্রিয় বান্দার মাধ্যমে আমরা আল্লাহর কাছে যদি আমরা দোয়া করাই, হতে পারে ওই আল্লাহর প্রিয় বান্দার জবানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই দোয়াটাকে কবুল করে নেবে। দ্বিতীয় নাম্বার হলো সদকা করলেন, আল্লাহর রাস্তায় চার দিরহাম দিলেন, মহান রাব্বুল আলামিন বেশিক্ষণ দেরি করে নাই, একদিন দেরি করে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে এক সপ্তাহ পরে দিতে পারতেন, আল্লাহ চাইলে এক মাস পরে দিতে পারতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পরও দিতে পারতো, ওই গোলাম ওই অসহায় ব্যক্তিকে চার দিরহাম দিলেন, কিছুক্ষণ আগে মালিকের কাছে যখন আসলেন তখন ওই মালিক তার চার দিরহামের পরিবর্তে ওই ঘটনা শুনে তাকে 4000 দিরহাম দিলেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, ওই গোলাম যদি মালিকের কাছে এসে যদি বলতো মালিক আমাকে 5টা দিরহাম দেন, আমাকে 100 দিরহাম দেন, তাহলে মালিক কি কখনো ওই গোলামকে 100 দিরহাম দিত না? তাহলে বোঝা যায় আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে, 4 দিরহাম দেওয়ার কারণে মহান রাব্বুল আলামিন 4000 দিরহামের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আল্লাহর রাস্তায় যদি কেউ দেয়, যে কোনো কিছু দেয়, তাহলে তার জিনিসটা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়ার পক্ষে কারা? ঠিক, বাড়বে। এটা আমাদেরকে একিন রাখতে হবে, কেন এটা কোরআনে আছে, একিন রাখতে হবে কেন এটা হাদিসে আছে। যারা আল্লাহর রাস্তা দেয়, যারা আল্লাহর জন্য দেয়, আল্লাহর পক্ষ হয়ে কোনো ব্যক্তিকে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে কমই করে না, মহান রাব্বুল আলামিন তার সম্পদকে বাড়িয়ে দেয়। যদি কোনো ব্যক্তি যাকাত দেয়, যাকাতের বাংলা হচ্ছে বৃদ্ধি করা, কমানা। যাকাতের বাংলা অর্থ কি? বৃদ্ধিকরণ। আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দিবে। যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে হজ করে তার সম্পদ বেড়ে যাবে, কোনো ব্যক্তি যদি টাকা দিয়ে উমরা করে আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দিবে। অর্থাৎ টাকা দিয়ে যদি হজ করুক, উমরা করুক, যাকাত দেওয়া হোক, অর্থের বিনিময়ে আল্লাহর যে হুকুমটা আপনি পালন করবেন, আপনি টাকা দিয়ে যে কোনো কিছু করলেন, ওই কাজটা যদি আল্লাহর জন্য হয়, মহান রাব্বুল আলামিন আপনার ওই অর্থের মধ্যে, আপনার টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা সব সময় কিছু না কিছু আল্লাহর রাস্তার মধ্যে আমরা সদকা করব তো ইনশাআল্লাহ। কোরআন করিমের প্রথম পারা সূরা বাকারার দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, তাতে হেদায়ত রয়েছে খোদা ভীতিদের জন্য। অর্থাৎ এই কোরআন মানুষের জন্য হেদায়ত, কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে। অতবার আল্লাহ তাআলা বলেন, তারাই যারা না দেখে ঈমান আনে, নামাজ কায়েম করে, আল্লাহর প্রদত্ত জীবিকা থেকে আল্লাহর পথে ব্যয় করে। এই কোরআন কাদের জন্য হেদায়ত? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা না দেখে বিশ্বাস করে, অতপর যারা নামাজ কায়েম করে এবং আল্লাহর প্রদত্ত আমরা যা কিছু পেয়েছি, আমাদের কাছে যত টাকা পয়সা অর্থ যা আছে, আমরা কি অস্বীকার করতে পারবো এটা আল্লাহর প্রদত্ত নয়? এটা কি অস্বীকার করতে পারবো না? যেদিন আপনি অস্বীকার করবেন, আপনি বলবেন এটা এটা আমার কষ্টের, এটা আমার পরিশ্রমের, এটা আমি দেশের বাহিরে যাওয়ার কারণে, আমার শিক্ষাগত যোগ্যতার কারণে, এটা আমার মেধার কারণে, খোদার কসম আমি আপনাকে বলবো, আপনি ভিক্ষুক হতে, আপনি দরিদ্র হতে বেশি দিন সময় লাগবে না। মাধ্যম আপনার লেখাপড়া, আপনার মেধা, আপনার ব্যবসা, আপনার বিদেশে সফর করা, আপনার কর্ম, যা কিছু এগুলো হচ্ছে মাধ্যম। কিন্তু মূলত আমি যে টাকার মালিক হলাম, আমি যে অর্থের মালিক হলাম, এটা এই পদ, এই জিনিসটা হলো আমার রবের প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি। তা আল্লাহ বলে তারা হেদায়ত পাবে, কারা? যারা আমার প্রদত্ত জীবিকা থেকে আবার আমার পথে যারা ব্যয় করবে। আল্লাহর প্রদত্ত জীবিকা দিয়েছে কে? আল্লাহ। কেউ যদি আমাকে 100 টাকা দেওয়ার আগে দিয়ে বলে, ভাই আমি আপনাকে 100 টাকা আমি আপনাকে দেব, শর্ত হলো কিছুক্ষণ পরে আমাকে 50 টাকা দিয়ে দিতে হবে, তাহলে আমি কি দেব? আমি কি রাজি হব? রাজি না হওয়ার কিছু না। আরে আমি, আমাকে যে 100 টাকা দিচ্ছে, দিয়ে সে আমাকে বলছে যে আপনি আমাকে পরক্ষণে আমার দেওয়া টাকা থেকে আমাকে আবার আপনি 50 টাকা আমাকে আপনি প্রদান করবেন, তাহলে এখানে আমার কোনো লস নাই? তাহলে আল্লাহ বলে যে আমার প্রদত্ত জীবিকা থেকে আমি তোমাকে যা দিয়েছি, সেখান থেকে আবার তোমরা আমার পথে ব্যয় করো। আমরা মহান রব্বুল আলামিনের এই হুকুমটা যদি আমরা পালন করি, তাহলে আমাদের সম্পদ বাড়বে না কমবে? কিন্তু সমস্যা কোথায়? আমরা কেন ব্যয় করি না? আমরা কেন এটিএম মিসকিনের পিছনে ব্যয় করি না? আমরা কেন মসজিদে ব্যয় করি না? আমরা কেন মাদ্রাসায় ব্যয় করি না? আমরা কেন অসহায় ভাইয়ের পিছনে ব্যয় করি না? আমরা কেন অসহায় বোনের পিছনে ব্যয় করি না? এর কারণ হচ্ছে আমরা কোরআনের হুকুমকে অমান্য করে আমরা শয়তানের পথের দিকে যাচ্ছি। মানুষ ততক্ষণ পর্যন্ত হেদায়ত পাবে না যতক্ষণ পর্যন্ত না তারা কোরআনকে অনুসরণ করবে। তা আমরা আজকে থেকে নিয়ত করি, মহান রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়তের জন্য যে পবিত্র কোরআন আল্লাহ আমাদেরকে প্রদান করলেন, আমরা কোরআনের অনুসরণ করব। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। যেহেতু আলোচনার আজকে আলোচ্য বিষয় হচ্ছে সদকা, সদকা মানে এই সদকাটা কি? আমরা সবসময় বলি সদকা, এই সদকা কি, এই বিষয়টা আমরা আজকে শিখব, আমরা আজকে জানব। কিতাবের মধ্যে আসছে সদকার ডেফিনেশন, সংজ্ঞা হচ্ছে সদকা দ্বারা উদ্দেশ্য হলো কোনো জিনিস আল্লাহর পথে দিয়ে দেওয়া। আচ্ছা, আল্লাহর পথে দিয়ে দেওয়ার সাথে কিছু আরও মিলানো আছে। সদকার অর্থ হলো কোনো কিছুকে আল্লাহর পথে দিয়ে দেওয়া, এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহাবা কুড়ানোর উদ্দেশ্য যাতে না হয়। কোনো কিছুকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, এর মাধ্যমে নিজের কোনো বাহাবা, নিজের কোনো প্রশংসা মানুষের পক্ষ থেকে পাওয়ার আশা না রাখা, আল্লাহর থেকে, আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাওয়ার আশা রাখা, এর নাম হচ্ছে সাদেকা। কোনো কিছুকে আল্লাহর জন্য দিয়ে দেওয়া, এর মাধ্যমে মানুষের পক্ষ থেকে কোনো ধরনের আপনার বাহাবা, নিজের ব্যক্তিত্বকে অর্জন না করা, বরং আল্লাহর পক্ষ থেকে সওয়াবের আশা করা, একে বলা হয় সাদেকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে নিয়মের সদকার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে দান সদকা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সফলতা অর্জন করতে চাই, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা আমাদেরকে দান করুক। একটা হচ্ছে দুনিয়াবী সফলতা, আর একটা হচ্ছে আখেরাতের সফলতা। আখেরাতের সফলতা হলো আমার কবরের জিন্দিগি সুন্দর হবে, আমি কাল কিয়ামতের ময়দানে আরশে ছায়া পাব, আমার মিজানের পাল্লা ভারী হবে, আমি ফুল সিরাতে আসানির সাথে সফর করব, এরপরে আমি আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাতে যাব, ঠিক কি না? এটাই তো সফলতা না, আর কিছু আছে? অর্থাৎ আমার কবরের জিন্দিগিটা সুন্দর হবে, কাল কিয়ামতের ময়দানে আমি আরশে ছায়া লাভ করব, অতপর মিজানের পাল্লার মধ্যে আমার আমলনামা বাড়ি হবে, ফুল সিরাত পার হয়ে আমি আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাত লাভ করব। এটা হচ্ছে আমাদের জন্য সফলতা। এই সফলতা আমরা কীভাবে অর্জন করব, কোন জিনিসের মাধ্যমে আমি আপনি সফলতা অর্জন করব, তা আমাদেরকে জানার দরকার আছে কি না? কার কার দরকার আছে? কাউকে জিজ্ঞাসা করতে হবে না, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির কোনো লেকচারারকে জিজ্ঞাসা করতে হবে না, বাংলাদেশের কোনো লিডার পার্সনকে জিজ্ঞাসা করতে হবে না, বাংলাদেশের কোনো বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করতে হবে না, বাংলার কোনো আলিম ওলামা কোনো হুজুরকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। আপনি জিজ্ঞাসা করেন কোরআনকে, এ কোরআনুল করিম তুমি আমাদেরকে বলে দাও, আমাদের সাকসেস আমাদের সফলতা, হোক দুনিয়া হোক আখেরাত, আমাদের সাকসেস আমাদের সফলতা কোথায়? তখন পবিত্র কোরআনুল করিম আমাদেরকে যেভাবে বলে সেভাবে যদি আমরা করি, তাহলে আমরা কি সফল হব না ব্যর্থ হব? তাহলে আসুন আমরা কোরআনুল করিম থেকে আমরা জেনে নিই, চতুর্থ পারা সূরা আলী ইমরানের 92 আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, তোমরা কখনো সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ আল্লাহর পথে আল্লাহর কাছে নিজের প্রিয় বস্তুটা ব্যয় না করবে। আমরা কে গোপনে দিই, কে প্রকাশ্যে দিই, কেউ না জানুক, আমার ভাই না জানুক, আমার বাবা না জানুক, কেউ না জানুক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি কি না। আমি আপনাদেরকে এর প্র্যাকটিক্যাল আজকের আলোচনার মধ্যে এর এই আয়াত মোবারকার কিছু প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে ঘটনা শোনাবো, আমরা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, যখন এই কোরআনুল করিমের এই আয়াত মোবারকা নাজিল হলো, তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে এসেছে, এই আয়াত মোবারকার বাস্তব প্র্যাকটিক্যাল আপনার দিক নির্দেশনা প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম। প্রথম নাম্বার আমরা যদি সাহাবীর দিকে যাই, উনি হচ্ছেন হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কোরআনুল করিমের এই আয়াত মোবারকা নাজিল হলো, তোমরা ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, তখন হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে তাইয়্যবার মধ্যে মসজিদে নববী শরীফের খুবই নিকটে ওনার অসংখ্য খেজুরের বাগান ছিল, তাদের উপার্জনের মাধ্যম ছিল খেজুরের বাগান, খেজুর গাছ এবং খেজুর। যেমন কারো বাদাম থাকে, কারো ধান থাকে, এখন আপনার বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের মধ্যে দেখবেন বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের আইটেমের কি থাকে, উপার্জনের ব্যবস্থা থাকে, কিন্তু তখন থেকে আজ পর্যন্ত সেখানকার উপার্জনের ব্যবস্থা হচ্ছে খেজুরের মাধ্যম। কিসের মাধ্যম? তো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা শহরের মধ্যে ওনার অসংখ্য খেজুরের বাগান ছিল, ওই খেজুরের বাগানের মধ্যে সবচেয়ে দামি যে বাগানটা ছিল, যেটা মদিনায় তৈবার মধ্যে এত বড় সম্পদের এত বড় বাগানের মালিক আর কেউ ছিল না, যেটা ছিল আনসারী সাহাবী হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সিদ্ধান্ত করলেন, আল্লাহ তাআলা বলেছে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আমি আবু তালহা আনসারীকে আল্লাহ আমাকে অসংখ্য খেজুরের বাগানের মালিক বানিয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে প্রিয় যেটার যে বাগানের মধ্যে রহমতুল আলামিন অসংখ্যবার প্রবেশ করেছে। যে বাগানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার গিয়েছেন, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন, কুরআন আয়াত নাজিল হয়েছে হুকুমকার, আল্লাহর সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুমকে কিভাবে পালন করলেন, নবী পাকের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা আনসারী, আমার সবচাইতে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তা আমি ব্যয় করতে চাই, খেজুরের বাগানটা আমি আল্লাহর জন্য দিয়ে দেব। সাহাবাদের ঘটনা শুনেন, আমরা যদি পকেটের মধ্যে যদি আমরা হাত দিই তাহলে দেখবেন 1000 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, এরপরে 5 টাকার নোট, তাহলে প্রথম ফার্স্ট আমার আপনার দৃষ্টি নজর যায় 5 টাকার নোটের দিকে, ঠিক কিনা? আমার আপনার নিয়ত যেমন, আল্লাহ আমাকে আপনাকে দিবে তেমন। কেন? সাহাবা ইকরামের নিয়ত গেছে 1000 সবচাইতে বড়টার দিকে। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাগানটা আপনার কাছে পেশ করলাম। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলে, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার এই বাগানটা, যেই বাগান সবচাইতে দামি, যে বাগানের খেজুরের দাম সবচাইতে বেশি, তুমি তোমার এই বাগানটা তোমার নিকট আত্মীয়, তোমার ভাই, তোমার বোন, তোমার খালা, তোমার পুপু যারা আছে তাদের মধ্যে সম্পূর্ণ বাগানটা তুমি তাদেরকে বণ্টন করে দিয়ে দাও। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মোরে